বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই আমরা দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার 200 বৎসরের গুনাহকে মিটিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমার এই প্রোগ্রামে 4টি সেগমেন্ট থাকে। নাম্বার 1, আম্বিয়াই কিরাম আলিহিমুসসালামের জীবনী বা ঘটনাবলী। নাম্বার 2, হেলথ টিপ অর্থাৎ স্বাস্থ্যের পরামর্শ। নাম্বার 3, কিতাবের বিবরণী। এবং নাম্বার 4, আচরণ বিষয়ক দক্ষতা বা সফট স্কিল যাকে বলা হয়। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যেটির নাম হচ্ছে আম্বিয়াই কিরাম আলিহিমুসসালামের ঘটনাবলী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে যে আম্বিয়াকে নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব, যে নবীর আলোচনা আমরা শুনব, ওনাকে আল্লাহ তাআলা অগাধ ধন দৌলত, সহায় সম্পত্তি, দালান কোঠা, যানবাহন, সন্তান সন্ততি, পশুপালন ও চাকর বাকর দান করেছিলেন, যিনি মুসিবতের সময় অত্যাধিক ধৈর্য ধারণকারী ছিলেন। জি হা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা আইয়ুব আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে এভাবে ইরশাদ করেন, ইরশাদে বারী তাআলা, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, কতই উত্তম বান্দা, নিশ্চয়ই সে অতি প্রত্যাবর্তনকারী। জি হ্যাঁ, এই আয়াতটি সুরা সদের 44 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, অনেক পরীক্ষা। যেমন ওনার সন্তানদেরকে ঘরবাড়ি ধসে, যখন ঘরবাড়ি ওনার ধসে গেল তখন ওই ঘরবাড়ির নিচে ওনার সন্তানরা চাপা পড়ে গিয়েছিল, এবং যে সকল বান্দি বা গোলাম ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছিল। ওনার সমস্ত পশু পাখি মারা গিয়েছিল, ওনার যত ফসল ক্ষেত ছিল সকল ফসল ক্ষেত বাগ বাগান বরবাদ হয়ে গিয়েছিল, কিছুই ওনার জন্য অবশিষ্ট ছিল না। এমন কঠিন অবস্থায়, এমন কঠিন সময়ে ওনার অবস্থা এমন ছিল যে, ওনার হালত এমন ছিল যে, কেউ যখন ওনাকে এগুলো সংবাদ দিত যে আপনার অমুক জিনিসটি নষ্ট হয়ে গেছে, আপনার অমুক জিনিস শেষ হয়ে গেছে, অমুক জিনিসটি চলে গিয়েছে, তখন উনি আল্লাহ পাকের হামদ অর্থাৎ প্রশংসা করতেন। আর এভাবে বলতেন, আমার কি, যার ছিল তিনিই নিয়ে গেছেন। এরপর ওনার উপর শারীরিক অনেক পরীক্ষাও আসলো। জি হ্যাঁ, এগুলো তো ছিল বাহ্যিক যে পরীক্ষা, সন্তান চলে যাওয়া, ঘরবাড়ি শেষ হয়ে যাওয়া, বাগ বাগান বরবাদ হয়ে যাওয়া, এগুলো তো ছিলই, কিন্তু ওনার উপর শারীরিক পরীক্ষাও নেমে এসেছিল। কেমন পরীক্ষা? ওনার সারা শরীর মোবারকে ফোসকা পড়ে গিয়েছিল, এমনকি পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এই অবস্থায় সবাই হযরত আইয়ুব আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু ওনার স্ত্রী রহমত বিনতে আফরাইম রদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ছেড়ে যাননি, বরং ওনার পাশে থেকে ওনার সেবা শুশ্রূষা, ওনার খিদমত করেছিলেন। জি হ্যাঁ, সবাই যখন ছেড়ে গিয়েছিল এই কঠিন মুসিবতের সময়ও, ওনার স্ত্রী ওনাকে ছেড়ে যাননি, কিন্তু ওনার যে ধৈর্যের পর্যায় ছিল, যে লেভেল অফ পেশেন্স ছিল, সেই লেভেল অফ পেশেন্স অনেক উঁচু মাপের ছিল। আবুল বরকাত আবদুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে বর্ণনা করেন, আল্লাহ তাআলা কোনো গুনাহের কারণে নয়। আমরা অনেকে বলতে পারি যে ওনার উপর হয়তো বা এই আজাব বা এই মুসিবত, এই পরীক্ষাগুলো ওনার গুনাহের কারণে এসেছে। নয় নয়, এই আল্লাহর ওলি ইরশাদ করছেন আল্লাহ তাআলা কোনো গুনাহের কারণে নয়, বরং হযরত সাইয়েদুনা আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পদমর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য, ওনার শান মান আরও বৃদ্ধি করার জন্য ওনার ওপরে এই মুসিবতগুলো দিয়ে দিয়েছিলেন। কুরআনে পাকের মধ্যে ওনার ব্যাপারে আরও এসেছে সূরা সাদের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং স্মরণ করুন আমার বান্দা আইয়ুবকে যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল, আমাকে শয়তান যন্ত্রণা ও কষ্টে ফেলেছে। যখন হযরত আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়ার প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছিলেন আর তার যন্ত্রণা এমনভাবে দূর করলেন যেটি কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা সাদের ৪২ নম্বর আয়াতে, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি বললাম আপন পদ দ্বারা অর্থাৎ আপন পা দ্বারা ভূমিকে আঘাত করো, এটি হচ্ছে সুশীতল প্রস্রবণ গোসলের ও পানি পান করার জন্য। যখন আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ওহী নাজিল হলো যে আপনি আপনার পা দ্বারা ভূমিকে আঘাত করেন, তখন আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ভূমিতে আঘাত করল, তখন প্রথম যে পানিটি সেখান থেকে বের হলো সেই পানির মাধ্যমে উনি গোসল করে ফেললেন। গোসল করার সাথে সাথে আল্লাহ পাকের সেই কুদরতি পানির মাধ্যমে আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহিরের যে রোগগুলো ছিল, ফোসকা পড়ে যাওয়া, ক্ষত বিক্ষত হয়ে যাওয়া, সেগুলো নিমিষের মধ্যে দূর হয়ে গেল। এরপর উনি যখন ৪০ কদম সামনের দিকে অগ্রসর হলেন, আবার ওনাকে পা দ্বারা আঘাত করার জন্য বলা হলো। উনি যখন আবার পা দ্বারা আঘাত করলেন, তখন সে পানি উনি পান করে নিলেন। প্রথম পানি দ্বারা উনি গোসল করেছিলেন, দ্বিতীয় পানি দ্বারা উনি খেয়ে অর্থাৎ পান করে নিয়েছিলেন। তো যখন পান করেছেন, ওনার ভেতরের যত বিমারি ছিল সকল বিমারি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম শিফা লাভের পর যখন উনি সুস্থতা লাভ করলেন, আল্লাহ তাআলা আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতি লিবাস, জান্নাতি পোশাক পরিয়েছিলেন। তারপর উনি একদিকে বসে গেলেন। যখন তার স্ত্রী আসলো, তখন তাকে চিনতে পারলেন না, যেহেতু ওনার স্ত্রী তো এতদিন দেখেছিলেন, যার সাথে ছিলেন ওনার স্বামী অসুস্থ ছিল, কিন্তু উনি যখন ফিরে আসলেন, ওনার স্ত্রী যখন ফিরে আসলেন, তখন দেখলেন যে এই লোকটিকে, ইনার নাই কোনো অসুস্থতা, নাই কোনো রোগ বিমারি, আর এত সুন্দর পোশাক পরে বসে আছে। যখন ওনার স্ত্রী ওনাকে বলল যে আপনি কে, এখানে যে ব্যক্তিটি ছিল তিনি কই, উনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা, এখানে যে রোগী ব্যক্তিটি ছিল তিনি কই, তখন আইয়ুব নবী বললেন তোমার ভালো হোক, আমি আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর আল্লাহ তাআলা আমাকে পুনরায় সুস্থতা দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আইয়ুব নবীর দোয়া করার পর এমন সুস্থতা দিলেন, ওনার যে সব কিছু হারিয়ে গিয়েছিল, সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল, সন্তান মারা যাওয়া, ঘরবাড়ি বিনষ্ট হয়ে যাওয়া, বাগ বাগান বরবাদ হয়ে যাওয়া, আল্লাহ তাআলা ওনার সুস্থতার পর আবার সব কিছু ফিরিয়ে দিলেন। বরং এমনও রিওয়ায়েতের মধ্যে এসেছে যে ওনাকে যতটুকু ওনার চলে গিয়েছে, ওনার ধৈর্যের কারণে, মুসিবতের উপর ধৈর্য ধারণ করার কারণে ওনাকে এর চাইতেও বেশি পরিমাণে রিটার্ন করা হয়েছে। কিছু ওলামায়ে কেরামের মতে হযরত আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম 93 ইয়ার্স অর্থাৎ 93 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। আবার অনেকে বলেন যে এর চাইতেও বেশি উনি হায়াত পেয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম লোকদের মধ্যে সবচেয়ে বড় আলিম ছিলেন এবং অনেক ধৈর্য ধারণকারী ছিলেন, রাগকে দমনকারী ছিলেন, অর্থাৎ উনি রাগ আসলে সেটাকে দমন করে নিতেন। তো আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সবরের আমরা দৃষ্টান্ত দেখলাম। আইয়ুব আলা নবীন ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, এ সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে যখন মুসিবত দিয়েছিলেন, তিনি মুসিবতের উপর ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার বদৌলতে ওনার যা কিছু হারিয়ে গিয়েছিল সেগুলো আবার রিটার্ন দিয়েছিলেন। বলা হচ্ছে কুরআনে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে প্রায় 90টি স্থানে সবরের কথা বলেছেন, সবরের কথা উঠে এসেছে। তো আমাদের উচিত প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাতে কোনো মুসিবতের মধ্যে পড়ে বা কোনো কঠিন সময়ে আমরা যারা ধৈর্য হারা হয়ে যায় তারা যাতে ধৈর্য ধারণ করি। জি হ্যাঁ, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের যুবক ছেলে মেয়ে মারা যায়, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না। দেখুন, ওনার সন্তান চলে গিয়েছে, ঘর বাড়ি চলে গিয়েছে। দেখুন, একটা মানুষের এত আপন জিনিস যখন চলে যায়, ঘর বাড়ি বলেন, তারপরে বাগ বাগান বলেন, এগুলো তো একটা মানুষের খুবই কাছের জিনিস, প্রয়োজনীয় জিনিস, যখন এগুলো চলে যায় তখন আমাদের কী অবস্থা হয়? কিন্তু উনি কী বলেছেন, আমার কি, যার জিনিস সেই নিয়ে গিয়েছে। তো আমাদেরও এই বিশ্বাস থাকা উচিত যে সন্তান সন্তানি বলেন, আমার ঘর বাড়ি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, এগুলো কিছুই আমার না, যতক্ষণ আমার কাছে আছে ঠিক আছে, যদি চলে যায় ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। জি হ্যাঁ, কোরআনে পাকে এসেছে আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। তো আমরা আইয়ুব আলা নবীন ওয়ালিহি সালাতুসাল্লামের ঘটনা থেকে, ওনার জীবনী থেকে এই শিক্ষা পেলাম যে আমরা যাতে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে এতটুকু, আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টের দিকে।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
নাও লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ হেলথ টিপ, স্বাস্থ্যের পরামর্শ। আজকে আমাদের যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে শিশুদের মানসিক অবস্থা। যে হ্যাঁ, শিশুরা অনেক সময় মেন্টালিভাবে নর্মাল থাকে না। অনেক শিশু জন্মের সময় তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিশুদের মানসিক একটা পরিবর্তন চলে আসে। তো শিশু কি মানসিকভাবে ফিট আছে কি না বা বয়সের সাথে সাথে সে নর্মাল আছে কি না, এগুলো একটা দায়িত্ব মা বাবার যাতে এগুলো চেক করে। আর এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো অর্থাৎ শিশুর মানসিক অবস্থার পরিবর্তন হওয়া, শিশু নর্মাল না হওয়া বা শিশুর নর্মাল লাইন থেকে বিচ্যুত হয়ে যাওয়া, এগুলোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো পরিচর্যা। পরিচর্যা, এরপর এনভায়রনমেন্ট অর্থাৎ যেটা আমাদের পরিবেশ, এরপর মানসিক দক্ষতা। জি হ্যাঁ, এই তিনটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যখন পরিচর্যা ভালো করে হবে না তখন শিশুদের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। পরিবেশ যখন ভালো হবে না বা মানসিক দক্ষতা যখন তাকে ঠিকমতো দেয়া হবে না তখন একটা শিশুর মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যায়। মনে রাখবেন, বাচ্চাদের অনেক সময় ক্রনিক ডিজিজ হয়। ক্রনিক ডিজিজ কাকে বলে? যেমন জন্মের সময় কারো হার্টের মধ্যে ব্লক হয়ে যাওয়া। জি হ্যাঁ, বাচ্চাদের মধ্যে অনেক সময় হার্ট ব্লক হয়ে যায় জন্মের সময়। এরপর কারো ডায়াবেটিসও হয়। এখন দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চা জন্মের সময় ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ মানসিক সমস্যার সম্মুখীন হয়। তো এখন যে ক্রনিক ডিজিজ, এগুলো বাচ্চার জন্মের সাথে সাথে হয়ে যাচ্ছে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এগুলো কেন হচ্ছে। এখন যে ডিপ্রেশনের শিকার সে হয়ে যাবে, অর্থাৎ ছোট থেকে সে মানসিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এখন সেগুলো থেকে আস্তে আস্তে সে ডিপ্রেশনের দিকে চলে যাবে। কেন ডিপ্রেশনের দিকে চলে যাবে এটাও বলছি, কেননা সে যখন দেখবে সে অন্যদের তুলনায় নর্মাল না। আমরা অনেক সময় দেখি যে কারো যদি মানসিকভাবে সে ফিট না থাকে, হ্যাঁ, কেউ যদি ধরেন বয়স অনেক হয়ে যাচ্ছে, একটা ছেলের বা একটা মেয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু সে কথা বলতে পারছে না, ঠিকমতো হাঁটতে পারছে না, সে নর্মাল মানুষের মতো না, তখন সে ডিপ্রেশনের দিকে চলে যাবে। যখন সে নর্মাল হবে না, কোনো বাচ্চা তার সাথে মেলামেশা করবে না, কোনো বাচ্চা তার সাথে খেলাধুলা করবে না বা সে সবার সাথে মিলে খাবার গ্রহণ করতে পারবে না, তো এতে করে সে একটা মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে যায়। এই সময় একটা বাচ্চার মানসিক সমস্যার সময়, মানসিক ডিপ্রেশনের সময় তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার এক, তার প্যারেন্টস। জি হ্যাঁ, ওই সময় যদি তার মা বাবা তাকে সহযোগিতা না করে, তাকে সময় না দেয়, তাহলে কিন্তু এই মানসিক যে একটা সমস্যা, শিশুদের মানসিক সমস্যা, এটা কিন্তু আরও বাড়তে থাকবে। যখন আপনি আপনার বাচ্চাকে সময় দিবেন না, সে তখন অন্যের সঙ্গ লাভ করবে, যেটা কিন্তু পরবর্তীতে গিয়ে তার লাইফের জন্য অনেক ক্ষতির সাধন হতে পারে। নাম্বার দুই, টিচার্স। যখন তার টিচার্স তার সাথে কী হবে না, ইন্টারেক্ট করবে না ভালোভাবে, তার সাথে ভালোভাবে কথা বলবে না, তখন কিন্তু তার মানসিক এই পরিবর্তনটা, মানসিক যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু ঠিক হবে না। নাম্বার থ্রি, তার এক্সপার্টস অর্থাৎ তার ডক্টরস যারা থাকবে, তারাও যদি তার সাথে কোঅপারেট না করে, তাহলে তার এই মানসিক অবস্থার যে পরিবর্তন হয়ে গিয়েছে এটা আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। এছাড়া জন্মের সময় বাচ্চা যদি দেরিতে কান্না করে, জি হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে বাচ্চা তো স্বাভাবিকভাবে জন্মের সাথে সাথেই কান্না করে, কিন্তু যে সকল বাচ্চা জন্মের সময় দেরিতে কান্না করে, তাহলে তার বডিতে একটা যে অক্সিজেনের সার্কুলেশন হয় এটা কিন্তু কম হবে, যার দরুন যে কোনো একটা অঙ্গ তার ডেভেলপ হবে না। সে হয় হাত তার ঠিকমতো ডেভেলপ হবে না, বা তার পা ঠিকমতো ডেভেলপ হবে না, তার ভেতরে ফুসফুস হার্ট এগুলো কিন্তু ডেভেলপ হবে না। সবচেয়ে বেশি যে অঙ্গটার উপর আঘাত পড়বে সেটা হচ্ছে ব্রেইন, কেননা ব্রেইনের সবচেয়ে বেশি সার্কুলেশনের, অক্সিজেনের সার্কুলেশনের প্রয়োজন হয়। আর ওই মুহূর্তে যদি ব্রেইন সঠিকভাবে অক্সিজেন না পায় তাহলে ব্রেইন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। বাচ্চাদের মানসিক একটা রোগ হলো ADHD, যেটার পূর্ণ রূপ হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটাকে বলা হয়। এটার যখন হবে তখন শিশুরা কী করবে, আপনার ঘরের জিনিসপত্র ভেঙে ফেলবে, কাউকে মারবে, সে অত্যাধিক রাগ দেখাবে, যখন সে এই ডিজিজের মধ্যে পড়ে যাবে। এটাকে বলা হয় ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এই সময়ে যদি তাকে শাসন করা হয়, আমরা অনেক সময় দেখি যারা মানসিকভাবে অসুস্থ ছোটো থেকে, তো পিতামাতা অনেক সময় সহ্য করতে পারে না, কতক্ষণ বরদাস্ত করতে পারবে, তো তখন পিতামাতা কী করে, ওনার হাইপারটা লুজ হয়ে যায়, অর্থাৎ ওনার যে একটা রাগ থাকে সেটা উনি হারিয়ে ফেলে, দমন করতে পারে না, তখন আবার বাচ্চাকে শাসন করতে বসে যায়। কিন্তু এটা তো তার কোনো মানে ইচ্ছাকৃত না, সে একটা জন্মের সমস্যা নিয়ে এটা চলে আসছে, তার এটার মানে এটা মানসিকভাবে সে এভাবে বেড়ে উঠেছে, এখন সেগুলো করবে, সে এগুলো তার জন্য নর্মাল না, অন্য বাচ্চাদের মতো না। এখন যদি তাকে শাসন করা হয় তখন হিতের বিপরীত হয়ে যাবে, তাকে ঠিক করার পরিবর্তে সে আরও বিগড়ে যাবে। এবং বলা হচ্ছে দে নিড এ সাইকোলজিক্যাল এক্সপার্টস, এই মুহূর্তে তাকে অবশ্যই একজন এক্সপার্টসের কাছে নিয়ে যেতে হবে যাতে করে তার এই সমস্যাটা দূর হয়। তাদের জন্য স্কুলও আলাদা হয়, জি হ্যাঁ, যারা একটু মানসিকভাবে ডিসেবল, যারা নর্মাল বাচ্চাদের মতো না, তাদের স্কুলগুলোও কিন্তু আলাদা হয়, তাদের নর্মাল বাচ্চাদের সাথে পড়ালেখা হয় না। প্যারেন্টসের উচিত তাদের সাথে বন্ধুত্ব করা যাতে তারা ফ্রিলি কথা বলে, জি হ্যাঁ, এই মুহূর্তে এই সময়ে বিশেষ করে পিতামাতার উচিত যাতে তার বাচ্চার সাথে ফ্রেন্ডলি কথা বলে, ফ্রেন্ডলি আচরণ করে, যাতে করে তার বাচ্চার বিকাশটা নর্মাল বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চাদের অন্তরের মধ্যে ইসলামের শিক্ষা দিতে থাকুন, তাদেরকে তাদের আইডিয়ালিজম যেটা আছে সে সম্পর্কে বলুন, অর্থাৎ তাদের আইডলকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটো কালের ঘটনা শুনান, আহলে বাইতের বাল্যকালের ঘটনা শুনান, ইনশাআল্লাহ আজ্জাল তারা ছোটো থেকে ইসলামের প্রতি যে মহাব্বত সেটা অন্তরে ধারণ করতে পারবে। মনে রাখবেন বাচ্চাদের মানসিক বিপর্যস্তের আরেকটা কারণ, যদি কেউ জন্মের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত নাও হয়, একটা স্টেজে গিয়ে কিন্তু একটা শিশু বা একটা বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, সেটা কেন, পিতামাতার ঝগড়া। জি হ্যাঁ, পিতামাতার অনেক সময় ঝগড়ার কারণে এগুলো যখন সে দেখে ছোট থাকা অবস্থায় তখন সেগুলো লোড দিতে পারে না, সেগুলো সহ্য করতে পারে না, যার কারণে তার ব্রেইনের মধ্যে আঘাত আসে, ডিপ্রেশনের শিকার হয়, এ থেকে সে মানসিক অসুস্থ মধ্যে ভোগে। প্যারেন্টস বাচ্চাদের সর্বপ্রথম সুপার হিরো, মনে রাখবেন বাচ্চার যে প্যারেন্টস থাকবে, পিতামাতা থাকবে, এরা যদি তাদের সাথে ফ্রিলি কথা বলে, এরা যদি নিজেদের স্বামী স্ত্রীর যে পারস্পরিক দ্বন্দ্বগুলো আছে এগুলো যদি তাদের সামনে রিপ্রেজেন্ট না করে, তাহলে বাচ্চার বিকাশ অনেক সুন্দরভাবে হবে। তো আমাদের এই সেগমেন্টও শেষ হয়ে গেছে, শিশুদের মানসিক অবস্থা নিয়ে আজকে আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, নিজের বাচ্চা যারা আছে ওদেরকে দীন ইসলামের পথে লালন পালন করা, দীন ইসলাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে সেভাবে লালন পালন করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে কিতাবের বিবরণ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।
জি হ্যাঁ, এই সেগমেন্টে আমি মাকতাবাতুল মদিনার যে কোনো একটি কিতাবের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে থাকি। আজকে দেখব কোন কিতাবটি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আমার সামনে যে কিতাবটি আছে তার নাম হচ্ছে ফয়জানে রমজান। জি হ্যাঁ, খুবই সুন্দর একটি কিতাব, এবং এই কিতাবটি পুরোটাই রমজান বিষয়ক, অর্থাৎ রোজা বিশেষ করে রোজার যে আহকাম আছে, রোজার ফজিলত আছে, সেই সম্পর্কে এই কিতাবটি লেখা হয়েছে। তো এটির যে লেখক তিনি হচ্ছেন শেখ তরিকত আমির আহলে সুন্নাত, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জেই দামাত বরকাতহুমুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। এটি মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে, আর এটির সর্বমোট পেজ সংখ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটির সর্বমোট পেজ সংখ্যা হচ্ছে 528। তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে বলা হয়েছে, শুরুতেই এটার মোড়কের মধ্যে কভারের মধ্যে দিয়ে দিয়েছে, তো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এর মধ্যে আছে রমজান শরীফের ফজিলত, রোজার আহকাম, ফয়জানে তারাবিহ, ফয়জানে লাইলাতুল কদর, বিদায় মাহে রমজান, ফয়জানে ইতিকাফ, ফয়জানে ঈদুল ফিতর, নফল রোজার ফজিলত, রোজাদারদের ১২টি ঘটনা, ইতিকাফকারীদের ৪০টি মাদানী বাহার, এই টপিকগুলো নিয়ে পুরো কিতাবের মধ্যে আলোচনা এসেছে। আসুন এই কিতাব থেকে কয়েকটি আলোচনা আপনাদের সামনে পেশ করছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই কিতাবের গুরুত্ব কতটুকু। আসুন শুরুতেই কিতাবের ২৩ নম্বর পৃষ্ঠায় কী বলা হচ্ছে। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার নবীকুল সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং শেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না। যে কোনো বান্দা এই মোবারক মাসের যে কোনো রাতে নামাজ আদায় করে, তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সিজদার বিনিময়ে তার জন্য ১৫০০ নেকি লিখে দেন এবং তার জন্য জান্নাতে লাল পদ্মরাগ পাথরের দ্বারা ঘর তৈরি করেন। আর যে কেউ রমজান মাসের প্রথম রোজা রাখে, তবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয় আর তার জন্য সকাল থেকে সন্ধ্যা ৭০,০০০ ফেরিস্তা মাগফিরাতের দোয়া করতে থাকে। রাত ও দিনে যখনই সে সিজদা করে, তার প্রতিটি সিজদার বিনিময়ে তাকে জান্নাতের এক একটি বৃক্ষ, এমন বৃক্ষ দান করা হয় যে এর ছায়ায় ঘোড়ার আরোহী যদি ৫০০ বছর পর্যন্ত চলতে থাকে তাহলে এর ডিস্টেন্স শেষ হবে না। তো যে ব্যক্তি রোজাদার হবে, রমজান শরীফের রোজা রাখবে, তাকে নেকি দেয়া হবে, জান্নাতে বৃক্ষ দেয়া হবে, জান্নাতে ঘর তার জন্য নির্মাণ করা হবে। তো আসুন এই কিতাবের ৬৯ পেজে কী আছে। আমরা তো রমজানে রোজা রাখার ফজিলত সম্পর্কে শুনলাম, এবার আসুন রমজানে গুনাহ যারা করে তাদের শাস্তি কেমন। হযরত সাইয়েদাতুনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হচ্ছে, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের হক আদায় করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের হক আদায় না করাতে তাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে সেসব হারাম কাজ করা। তারপর ইরশাদ করেন, যে ব্যক্তি এই মাসে জেনা করলো বা মদ পান করলো, তবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা ও যত সংখ্যক আসমানি ফিরিস্তা আছে সবাই তার উপর অভিশাপ করতে থাকবে। সুতরাং সেই ব্যক্তি যদি পরবর্তী রমজান মাস আসার পূর্বেই মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাতে পারে। সুতরাং তোমরা মাহে রমজানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এ মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বৃদ্ধি করে দেওয়া হয়, তেমনি গুনাহের বিষয়ও। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যাতে করে আমরা মাহে রমজান যখন আসবে, রমজানুল মুবারক আসবে, তখন যে উল্লেখিত গুনাহের ব্যাপারে বলা হয়েছে সেই গুনাহগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারি। আসুন একটি মাসআলাও জেনে নিই, এর ১৫১ পৃষ্ঠায় আছে। প্রিয় আকা মদনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী, যার মাহে রমজানে অনিচ্ছায় বমি আসে তার রোজা ভঙ্গ হবে না, এবং যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তার রোজা ভঙ্গ হয়ে গেল। ২, যার অনিচ্ছায় বমি এসেছে তার উপর কাজা নেই, এবং যে স্বেচ্ছায় বমি করেছে সে কাজা করবে। তো এর মধ্যে বমির আরও ৬০টি বিধানও বলা হয়েছে পেজ নাম্বার ১৫২ এর মধ্যে। তো আপনারা এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করবেন, কেননা ফরজ ইবাদতের জ্ঞান না থাকলে ফরজ ইবাদত আদায় করতে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক মাসালা আমাদের জানা থাকে না, যার কারণে আমরা হয়তোবা ইবাদত করে ফেলি, রোজা রেখে ফেলি, কিন্তু এর সঠিক যে হক এগুলো আমাদের দ্বারা আদায় হয় না। এর মধ্যে আপনারা আরও পাবেন যে লাইলাতুল কদর সম্পর্কে, ফয়জানে ঈদুল ফিতর সম্পর্কে, এরপর ইতিকাফ সম্পর্কে আরও অনেক ঘটনা আপনারা জানতে পারবেন। তো দাওয়াত ইসলামীর এই একটি কিতাব, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা প্রকাশ করেছে এই কিতাবটি, ফয়জানে রমজান। তো আপনারা এটি হার্ড কপি আকারে পাবেন আমাদের মাকতাবতুল মদিনার মধ্যে। আমাদের নিকটস্থ যে ইস্তামাগুলো হয়, আমার আপনার যে নিকটস্থ শহরগুলোতে ইস্তামা হয়, তো ওই ইস্তামাগুলোতে গেলে আপনারা মাকতাবতুল মদিনার স্টল লাগানো হয়, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আমাদের সফট কপি www.dawatislamic.net এর মধ্যে গিয়ে আপনারা হাসিল করতে পারবেন। এখানে বিভিন্ন ভাষায় আমাদের কিতাবগুলো দেয়া থাকে। আরেকটি নতুন সফটওয়্যার এসেছে, ই বুক লাইব্রেরি, এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইনশাআল্লাহ আজওয়াজাল। এর মধ্যে আপনারা সকল কিতাব পাবেন আর বিভিন্ন ভাষায় পাবেন, আপনারা যে ভাষায় আপনাদের প্রয়োজন, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, উর্দু বা আরবি, যে ভাষায় আপনাদের প্রয়োজন সেখান থেকে সার্চ করে আপনারা কিতাবগুলো সফট কপি আকারে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের বরকত হাসিল করার, মাহে রমজান যখন আসবে তখন এর যথাযথ হক আদায় করার তৌফিক দান করুক। এখন আমরা আমাদের পরবর্তী এবং লাস্ট সেগমেন্টের দিকে মুভ করব, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা, সফট স্কিল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
তো দর্শক, আমাদের লাস্ট সেগমেন্ট আচরণ বিষয়ক দক্ষতা। তো আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মতবিরোধ, যেটাকে ইংলিশে কনফ্লিক্ট বলা হয়। মনে রাখবেন, আমাদের সমাজে তিন ধরনের লোক পাওয়া যাবে। এক ধরনের লোক হচ্ছে দে লাভ কনফ্লিক্ট, অর্থাৎ তারা মতবিরোধ করতে, ডিসকাস করতে বা তাদের রায় দিতে, মানে কি বলে সেটাকে, অপিনিয়ন দেওয়ার জন্য তারা ভালোবাসে। আরেক ধরনের লোক পাওয়া যাবে দে ডোন্ট লাভ কনফ্লিক্ট, তারা মতবিরোধের মধ্যে যায় না, অর্থাৎ যেখানে দেখবে যে হট্টগোল হচ্ছে বা যেখানে একটু ঝগড়া টাইপের হয়ে যাচ্ছে সেখানে তারা যাওয়া বা সেখানে তারা কথা বলাটাকে পছন্দ করবে না। আরেক ধরনের লোক হচ্ছে ইফ দিয়ার ইজ কনফ্লিক্ট উইল হ্যান্ডেল ইট, অর্থাৎ যদি কনফ্লিক্ট হয় ঠিক আছে, আর যদি না হয় তাও ঠিক আছে। অর্থাৎ দুই ধরনের, দুই দিকের লোকই পাওয়া যায়। আমরা দেখি যে ঘরে হোক বা বাইরে, আমরা যখন ঘরের মধ্যে যাই দেখি সেখানে ভাই বোনের মধ্যে কনফ্লিক্ট হয়, মতবিরোধ হয়, বা স্বামী স্ত্রীর মধ্যে কনফ্লিক্ট হয়, মা বাবার মধ্যে কনফ্লিক্ট হয়। এরপর যদি বাইরে যাই, বন্ধু বান্ধবের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়, অফিসে গেলে সেখানেও দেখা যায়, যখন দোকানে যাই সেখানেও কনফ্লিক্ট হয়। তো কনফ্লিক্ট এটা সব জায়গায় বিরাজমান, কেননা আমাদের সবার যে বিহেভিয়ার, আমাদের এক একজনের বিহেভিয়ার এক এক রকম, আমাদের কালচার এক এক রকম, আমাদের এরিয়া ভেদেও আমাদের ভিন্নতা দেখা যায় বা আমাদের পরিচর্যা এক এক রকম হয়ে থাকে। তো আমাদের সাথে, আমাদের একে অপরের সাথে কখনো মিলবে না, অর্থাৎ এক শ্রেণীর মানুষের সাথে বা এক এলাকার মানুষের সাথে আর এলাকার, এক ঘরের মানুষের সাথে আরেক ঘরের মানুষের মিলবে না, যার কারণে মতবিরোধ দেখা যায়। তো এরপর বলতেছে যে সব অপিনিয়ন যে ভালো হবে এটাও না, আবার সব জায়গায় যে অপিনিয়ন দিতে হবে এটাও উচিত নয়। যদি সঠিক জায়গায় নিজের অপিনিয়ন রাখা হয় তাহলে কনফ্লিক্টের যে রেজাল্ট, অর্থাৎ মতবিরোধ হওয়ার পর যে একটা রেজাল্ট উঠে আসবে এটা ভালো হবে। আর যদি আপনি সঠিক জায়গায় না দেন, যেখানে শুধু হট্টগোলই হয়, এখানে কেউ কারো অপিনিয়ন শুনতে রাজি না, সবাই চাই তার কথাকে উপরে রাখতে, তাহলে এখানে কিন্তু একটা ভালো আউটপুট বা রেজাল্ট আসবে না। মনে রাখবেন, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কনফ্লিক্ট খুবই জরুরি, মতবিরোধ খুবই জরুরি। যদি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আমরা ডিসিশনে পৌঁছাতে চাই, তাহলে যারা চার পাঁচজন আমরা থাকি এখানের মধ্যে কনফ্লিক্টটা খুবই জরুরি, অর্থাৎ একে অপরের রায় নেওয়া, অপিনিয়ন নেওয়া, এটা খুবই জরুরি। বলা হচ্ছে কনফ্লিক্টের সময়, মতবিরোধের সময় যদি পরিবেশ গরম হয়ে যায়, অনেক সময় দেখা যায় আমরা যখন মতবিরোধ হয়, দ্বন্দ্ব হয় বা অপিনিয়ন রাখি, আওয়াজের কারণে আমাদের এক মহলটা, যে পরিবেশটা আছে এটা গরম হয়ে যায়। তো তৃতীয় যে ব্যক্তি থাকে, অর্থাৎ দুইজনের মধ্যে যদি এখানে গরম পরিবেশ সৃষ্টি হয়, তৃতীয় ব্যক্তির উচিত ওই গরম গরম অবস্থায় যাতে ঠিক না করা, অর্থাৎ যখন পরিবেশটা একটু ঠান্ডা হবে তখন নিজের অপিনিয়নের মাধ্যমে ওই দুই ব্যক্তির মাঝে সেটাকে ঠিক করে দিতে হবে। মনে রাখবেন, লড়াই ঝগড়া এর 90% হয়ে থাকে আওয়াজের কারণে, অর্থাৎ একটু যারা উঁচু আওয়াজে কথা বলতে একটু মানে অভ্যস্ত, তো তারা আওয়াজের কারণে একে অপরের প্রতি ঝগড়া লাগিয়ে দেয়, অর্থাৎ আওয়াজের কারণে। এখানে কিন্তু কথাটা নর্মাল, কিন্তু আওয়াজের কারণে, এখানে সে অপিনিয়ন যদি ভালোও রাখে, আওয়াজের কারণে 90% ঝগড়া লেগে যায়। আর উঁচু আওয়াজ বা ওয়ার্ডে সতর্ক না হওয়ার কারণেও কিন্তু এখানে ঝগড়া লেগে যায়। আর 10% অপিনিয়ন বা কনফ্লিক্টের কারণে হয়। তো কোরআনে পাকের মধ্যে এসেছে সূরা হা মিম সিজদার মধ্যে 34 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ভালো ও মন্দ সমান হতে পারে না, হে শ্রোতা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখনই ওই ব্যক্তি যে তোমার মধ্যে ও তার মধ্যে শত্রুতা ছিল এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু। এখানে যে আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করেছি এর সারমর্ম হচ্ছে, সারাংশ হচ্ছে যে ভালো আর মন্দ এটা কখনো এক হবে না, আর যে তোমার মন্দ তাকে ভালো দিয়ে প্রতিহত করো, অর্থাৎ কেউ যদি মন্দ আচরণ করো, কেউ যদি তোমার সাথে মতবিরোধ বা অপিনিয়নের ক্ষেত্রে লড়াই ঝগড়া করো, তুমি তার সাথে ভালো আচরণ করো। এতে করে দেখা যাবে যে সে তোমার আপন হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, তোমার আচরণে খুশি হয়ে সে তোমার দিকে ধাবিত হতে থাকবে। এই আয়াতটি কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছিল যখন তিনি মুসলমান ছিল না, ইসলাম গ্রহণের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কটূক্তি করেছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কিন্তু তার সাথে এর প্রতিউত্তরে গরম গরম কিছু বলেননি। উনি কিন্তু সুন্দর আচরণ দ্বারা ওনাকে মহব্বত দিয়েছিলেন, যার কারণে উনি ইসলাম গ্রহণ করেছেন। এবং পরবর্তীতে দেখা গিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নিজের শাহজাদি পেশ করে দিয়েছেন। হ্যাঁ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন শাহজাদির সাথে, অর্থাৎ মেয়ের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়েছিল। তো আমাদের উচিত যে কনফ্লিক্ট, এটা তো উচিত, কিন্তু সঠিক জায়গায় যাতে আমরা কনফ্লিক্ট করি, অপিনিয়নটা যাতে সঠিক জায়গায় রাখি, এমন জায়গায় না রাখি যেখানে ঝগড়া হওয়ার আশঙ্কা থাকে, লড়াই হওয়ার আশঙ্কা থাকে। আর হ্যাঁ, ঝগড়া লড়াইয়ের মধ্যে যদি কেউ আপনাকে কিছু বলেও ফেলে, আপনি নিজের উত্তম আচরণ দ্বারা সেটাকে মেটানোর চেষ্টা করবেন। এরই সাথে আমার সেগমেন্ট শেষ হয়ে গেছে এবং আমার এপিসোডও শেষ হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।